सर्वं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवसां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् ओम अज्ञानं तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वांछा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द उच्च स्वरे हरि नाम तीन बार हमरा बोलबो खूब जोरे जोरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे आरु जोरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की श्लोकोपात की द गौतमानंदे तो आज के शुभ संध्या इस्कन अनुमोदित बांकुड़ा लालबाजार श्री श्री हरिकृष्ण नामहट भक्त एवं स्थानीय भक्त देर सुव्यवस्थापनाय आज के एक दिनेर जन्य जे हरिकृष्ण उत्सव भागवत धर्मानुष्ठान आयोजन करा हुए छे ए उत्सवे उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आमी सर्वप्रथमे आंतर्जातीय कृष्ण भावनामित संघ तथा इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर पक्ष थेके अपने सकल के असंख्य धन्यवाद ज्ञापन करछि। तो भगवत कथा श्रवणेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरु पाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जय पताका स्वामी श्रील गुरुदेवर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुक कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपादेर শ্রী পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার অহেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করছি। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো কতজন মায়াপুরে গিয়েছেন? মায়াপুরে হাত তুলুন দেখি। প্রায় সবাই মায়াপুরে গিয়েছেন, ধন্যবাদ। তো মায়াপুর হচ্ছে নবদ্বীপ ধামের প্রাণ কেন্দ্র, যেখানে সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গোলক বিহারী যশোদানন্দন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে নবদ্বীপ ধামে অন্তদ্বীপে মায়াপুর গ্রামের যুগপীঠে জগন্নাথ মিশ্র এবং শচী মাতাকে আশ্রয় করে আবির্ভূত হয়েছিলেন 531 বছর পূর্বে। তো এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং রূপ ভগবান, অবতারী। বৈদিক শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বর্ণনা রয়েছে, 32টি শাস্ত্রে বর্ণনা রয়েছে যে কলিযুগে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তিনি রাধার ভাব অঙ্গীকার করে এখানে আসবেন, কলিযুগে অবতরণ করবেন কৃষ্ণ প্রেম দান করার জন্য। কেন? কৃষ্ণ প্রেম ভক্তি ভগবানের অবতারগণ দিতে পারেন না। অবতারই আর অবতার, জয়দেব গোস্বামী তিনি 10 অবতার স্তুত্রে বর্ণনা করছেন, কেশব ধৃত মীন শরীর, কেশব যে কৃষ্ণ তিনি মীন রূপে অবতরণ করলেন, কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত শুকর রূপ, কেশব বরাহদেব রূপে অবতরণ করলেন, কেশব ধৃত নরহরি রূপ নৃসিংহদেব রূপে অবতরণ করলেন, কেশব ধৃত রাম শরীর, কেশব কৃষ্ণ রাম রূপে অবতরণ করলেন। তেভাবে স্বয়ং কৃষ্ণ ভগবান কেশব তিনি এই ভৌম্য প্রপঞ্চে অবতরণ করেন, তাকে বলা হয় অবতার। তো কেশব কৃষ্ণ হচ্ছেন অবতারী, যার থেকে সমস্ত অবতারগণ আসেন। কিন্তু কখনো কখনো সেই অবতারী কৃষ্ণ ব্রহ্মার একদিনে দ্বাপর যুগের শেষে তিনি আসেন, এবং যে দ্বাপর যুগের শেষ সে কলিযুগ হয়, সেই কলিযুগের প্রথম সন্ধ্যায় সেই কৃষ্ণ তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে তার অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কৃষ্ণ প্রেম বিতরণ করতে আসেন, ভক্ত ভাব অঙ্গীকার করে। সেই স্বয়ং কৃষ্ণই নিজে আচরণ করে ভক্তিভাব জগতে বিতরণ করতে আসেন। কেন না, আচরণ না করলে কাউকে শেখানো যায় না। তো সেই ভগবত ভক্তি কিভাবে সম্পাদন করা উচিত, তাই ভগবান নিজে ভক্তভাব অঙ্গীকার করলেন, গৌরাঙ্গ রূপে এলেন, কৃষ্ণ স্বয়ং বর্ণমাত্র আলাদা। তো শ্রীকৃষ্ণ চৈতন্য, যে কৃষ্ণ জীবের হৃদয়ে নিজেকে দান করলেন, কৃষ্ণ নাম দান করলেন, এবং কৃষ্ণ নামের মধ্যে জীবের চেতনা উদ্বুদ্ধ করে তাদের মধ্যে প্রেমকে বিতরণ করলেন, তো সেজন্য স্বয়ং ভগবান ছাড়া কেউ প্রেম দিতে পারে না, অন্যান্য রাম আদি অবতারে মুক্তি দিতে পারে না, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। ভগবান অবতরণ করেছেন, অসুরদের সংহার করেছেন, কিন্তু এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ অবতরণ করলেন, এবে অস্ত্র না ধরিল, প্রাণেকারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবা। এই গৌরাঙ্গ অবতারে তিনি অবতারী স্বয়ং কাউকে বধ করলেন না, চিত্তকে পবিত্র করে দিলেন, হৃদয়কে শুদ্ধন করলেন। কিভাবে না? হরিনাম দিয়া হৃদয় শুধিল। এ হরিনাম রূপক অস্ত্র প্রয়োগ করে হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে, ঘরে ঘরে গিয়ে মহাপ্রভু 500 বছর পূর্বে নিতাই গৌর একসাথে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ আছেন গৌরাঙ্গ আর বলরাম আছেন নিত্যানন্দ, তো সেই নিতাই গৌরাঙ্গ কৃষ্ণ বলরাম তারা এই জগতে কৃষ্ণ নাম বিতরণ করলেন, ঘরে ঘরে গিয়ে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইলেন। কি ভিক্ষা চাইলেন? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এ তিনটি আদেশ চৈতন্য মহাপ্রভু সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করলেন যে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম বলুন, আর কৃষ্ণ ভজনা করুন, ভজ মানে সেবা, কৃষ্ণের সেবা করুন আর কৃষ্ণের শিক্ষা গ্রহণ করুন। তো কৃষ্ণের শিক্ষা ভগবত গীতা, ভগবানের মুখনিঃসৃত বাণী। কি কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে আমরা জানি না, তাই ভগবত গীতায় বলছেন কৃষ্ণ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য কুরুতে, কোনটা অকার্য কোনটা কার্য সেটা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে করা উচিত। সেই জন্য কৃষ্ণের শিক্ষা ভগবত গীতা আইন গ্রন্থ। আপনাদের প্রত্যেকের বাড়িতে কিছু আইন আছে, স্কুলে আইন আছে, দেশে আইন রয়েছে, গ্রামে আইন রয়েছে, ওই আইনটাই হচ্ছে ধর্ম। তো সেজন্য যমরাজ যিনি ধর্মরাজ পাপ পুণ্যের বিচার করেন, তিনি বললেন ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম যে আইন স্বয়ং ভগবান সেটা প্রণয়ন করেছেন। ধর্ম কোনো রাজনৈতিক নেতারা প্রণয়ন করে না, কোনো মানুষ, কোনো দেবতা, পশু, পাখি, কিন্নর, যক্ষ, রাক্ষস, রাজনৈতিক নেতা কেউ ধর্ম তৈরি করতে পারে না, কেন? ধর্ম মানেই ভগবানের দেওয়া আইন। তো সেই আইনটা ভগবান এই জগৎ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তিনি দিয়েছেন। তো সেজন্য জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেন না? জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, অংশের কর্তব্য অংশীর সেবা করা, তো এটাই তার স্বভাবগত বৃত্তি। ইংরেজিতে ধর্ম বলা হয়েছে রিলিজিয়ন, ওয়ান কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। কিন্তু আজকাল তথাকথিত সমাজে সারা বিশ্বে আমরা ধর্ম বলি, হিন্দু ধর্ম বলি, মুসলিম ধর্ম বলি, খ্রিস্টান ধর্ম বলি, ভারতীয় ধর্ম, পাকিস্তানের ধর্ম, আমেরিকা ধর্ম, কত ধর্ম আমরা নাম শুনছি, পৃথিবীতে অনেক ধর্ম নাম শোনা যায়। কিন্তু এই ধর্ম যে রিলিজিয়ান মানুষ সেটাকে কি বলছে না, একটা বিশ্বাস, ওয়ান কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। কিন্তু কেউ দেখা যায় হিন্দু তার বিশ্বাসের পরিবর্তন করে মুসলিম হয়ে গেছে, কোন মুসলিম হিন্দু হয়ে গেছে, কোন খ্রিস্টান মুসলিম হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে, তার মানে বিশ্বাসের পরিবর্তন হয়ে যাচ্ছে। অতএব এটি ধর্ম নয়। প্রভাব বলছেন যে ধর্ম মানে অকুপেশনাল ডিউটি বা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক, স্বভাবগত বৃত্তি। যেমন জলের স্বভাবগত বৃত্তি হচ্ছে তরলতা, নিম্নগামী, মিষ্টি, চিনি মিষ্টতা লাগবে, লবণ রণতা লাগবে, তার ধর্ম, সে স্বভাবগত ধর্ম। তাই আমাদের অকুপেশনাল ডিউটি যেটা পেশা, নিত্য বৃত্তি, প্রবাদ উদাহরণ দিয়েছেন একজন মন্ত্রীর সেক্রেটারি, সে হিন্দু ছিল, তো বয়স হওয়ায় রিটায়ার্ড হয়ে গেল, তো একজন মুসলিম পরিবারের ব্যক্তি সে মন্ত্রীর সেক্রেটারি হলেন। তো উনি এসে বললেন, উনি হিন্দু ছিল সেক্রেটারি, এখন আমি মুসলিম, এই সেক্রেটারিয়াল কাজটা আমি পরিবর্তন করব। এটা কি ঠিক? আপনারা কি মনে করেন? একজন হিন্দু সেক্রেটারি ছিল একটা মন্ত্রী, কিন্তু তিনি রিটায়ার্ড হয়ে গেলেন, একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি ওই মন্ত্রীর সেক্রেটারি হলেন, তিনি কি তার যে সেক্রেটারিয়াল কাজ বৃত্তি তিনি মুসলিম বলে কি চেঞ্জ করবেন? তার যে অকুপেশনাল ডিউটি, সেক্রেটারিয়াল কাজ, উনি মুসলমান পরিবারে জন্ম হলেও উনি পরিবর্তন করতে পারবেন না। ও হিন্দু ছিল, আমি মুসলিম পরিবর্তন করবো না, সেক্রেটারিয়াল কাজ তাকে করতে হবে যা রয়েছে মন্ত্রীর নির্দেশ অনুসারে। আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যে পরিবার থেকে আসুন, সেই বৃত্তিকে চেঞ্জ করতে পারেন না, তাহলে আপনি সেক্রেটারি হতে পারবেন না। ঠিক তেমনি জি আত্মা ভগবানের অংশ, ভগবদ গীতায় কৃষ্ণ পঞ্চদশ অধ্যায় ১৫ নম্বর অধ্যায় সেখানে সপ্তম নম্বর শ্লোকে বলেছেন, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব হচ্ছে আমার অংশ এবং সনাতন, ভগবান হচ্ছে নিত্য সনাতন পুরুষ আর জীব তার অংশ, তাই জীব আত্মা সনাতন, তার মানে তার আদি অন্ত নেই। এই জন্য জীবের জন্ম নেই, মৃত্যু নেই, তো কেউ হত্যা করতে পারে না, পোড়াতে পারে না, মাপতে পারে না। ভগবত গীতায় সুন্দর সুন্দর শিক্ষা ভগবান দিয়েছেন। আত্মা এই দেহ গ্রহণ করে, কর্ম অনুসারে দেহ গ্রহণ করে এবং এই দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা নিত্য থাকে। দেহ পরিবর্তন, যেমন আমরা ছোটবেলায় কৌমারং যৌবনং জরা, আমাদের শিশু শরীর ছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে যুবক শরীর, যুবক থেকে পৌরত্ব, পৌরত্ব থেকে বার্ধক্য, এবং এইভাবে আত্মা দেহান্তর করছে, দেহের পরিবর্তন করছে বারবার। সেই জন্য এখানে আমরা কেউ গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মহিলা, কেউ পুরুষ, এই আত্মা ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে সে দেহান্তর করছে। যেমন কেউ প্রধানমন্ত্রী, তার কর্ম অনুসারে প্রধানমন্ত্রী, আবার তার কর্ম অনুসারে সাধারণ মানুষ, আর তার প্রধানমন্ত্রীর নাম নেই। যেমনি আমরা কখনো ধনী, আবার কখনো গরিব, এভাবে কভু মর্তে কভু স্বর্গে, কভু কীট কভু রাজা, কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী। আমরা কেউ চাই না দুঃখী হতে, সবাই সুখী হতে চায়, রাজা হতে চায়, কিন্তু তাহলে সবাই যদি হতে চায় কেন? পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাগবতে বলা আছে কালেন এবং কর্মনা, কাল অনুসারে জীব ভিন্ন ভিন্ন দেহ লাভ করে, কখনো সে কর্ম অনুসারে, এবং সময় আসবে, কাল হচ্ছে সময়, তখন সেই সময় সংগঠিত হবে। এখন আপনি ধনী, পূর্বের কর্ম অনুসারে আবার ভিখারি হয়ে যাবে। তো সেজন্য এই গীতা ভাগবতের শিক্ষা, এই কর্ম ফল থেকে কি করে আমরা মুক্ত হব, তো সেগুলি দেওয়া হয়েছে। সেজন্য বলা হয়েছে যে ভক্তি অনুশীলনের মাধ্যমে কর্মানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজা, তো ভগবত গীতায় শিখানো হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান। কেন আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই, হতাশা উৎকণ্ঠা উদ্বেগে থাকি, তার কারণ ভগবত গীতায় দেওয়া হয়েছে, অর্জুনের মাধ্যমে ভগবান শিখিয়েছে। যখন আমরা দেহের প্রতি মোহগ্রস্ত হব, আত্মীয় স্বজনের প্রতি মোহগ্রস্ত হব, তখন আমরা আত্মীয় স্বজন হারালে তখন শোক আসবে, ভয় আসবে, বিষাদ আসে যাবে, হতাশা উৎকণ্ঠা হবে, ও বাচ্চা মারা গেল, আমি বুড়ো হয়ে গেলে কে দেখবে, সেটা আমাদের মধ্যে ভয় এসে যায়। কিন্তু বাচ্চা মারা যেতে আমরা দেখি, আমরা দেখি বাবা মারা গেছে আর বাচ্চাও মারা যেতে, তো সেজন্য প্রত্যেকেই বাচ্চা যখন একটু বড় হয়েছে বাবা মারা গেলে সে ভয় পাচ্ছে, সুকাকুল হয়ে পড়ছে, কেন বাবার প্রতি মোহ ছিল। তো এইরকম আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সার প্রতি যে মোহ আমাদের শোকের কারণ আর ভয়ের কারণ, দুঃখের কারণ। কিন্তু যখন আমরা আত্মজ্ঞান লাভ করি, এই দেহ থেকে মুক্ত হই, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হই, দেহটা অনিত্য, আত্মা নিত্য, দেহের মধ্যে আত্মা আছে, তখন আত্মা চেতনশীল, কাজ করছে, কথা বলছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আত্মা চলে গেলে কোনো দেহের মূল্য নেই, দেহটা এখানে পড়ে থাকবে, পুড়ে দেওয়া হবে বা পুঁতে দেওয়া হবে। আমরা কোন দেহ থেকে আত্মা চলে গেলে রেখে দেয় না, আমার বাচ্চা জন্ম হলো আত্মা চলে গেল তখন আমরা কান্না করি আর তাকে রেখেও দেয় না, ও বড় হলে আমাকে দেখবে। তো এই জ্ঞান মানুষ অর্জন করে না, কেননা গীতা পড়ছে না, যে কোনো কিছু এই দেহ থাকবে না, সবকিছু চলে যাবে, তাহলে অযথা আমরা এগুলির প্রতি সময় নষ্ট করি। তো আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সম্বন্ধে ভালো করে জ্ঞান অর্জন করা উচিত, যে জন্ম হবে, মৃত্যু হবে, ব্যাধি হবে, বার্ধক্য হবে, এই চারটি জিনিস আমাদের জীবনের প্রকৃত সমস্যা। এইগুলি থেকে আমরা কেউ স্বাধীন নই, আমাদের ভারত স্বাধীন হলেও আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে সবাই অধীনস্থ। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ আরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের ছবি ওখানে আছে। তো উনি যখন কলেজে পড়াশোনা করছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস স্কটিশ চার্চ কলেজে পড়তেন, আর এই অভয়চরণ ভক্তিবেদান স্বামী, যার আগের নাম ছিল অভয়চরণ দে, উনিও নেতাজি সুভাষচন্দ্রের এক ক্লাস নিচে পড়াশোনা করতেন, অভয়চরণ দে নাম ছিল। তো ওনার একজন বন্ধু ছিল নরেন মল্লিক, তিনি আমন্ত্রণ করলেন উল্টুডঙ্গা গৌড়ীয় মঠে, সেখানে এসেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, বিদগ্ধ পণ্ডিত। তো এই নরেন মল্লিক এই অভয়চরণকে ডেকেছিলেন, চলো একজন বৈষ্ণব উল্টুডাঙ্গায় এসেছেন, তার সঙ্গ করব। তো অভয়চরণ বললেন, প্রথমে বললেন না আমি যাব না, কেন না, এই কলিযুগে বহু সাধুদের সম্বন্ধে তার জ্ঞান ছিল ভালো, তাদের বাড়িতে অনেক সাধুরা আসতেন, তার বাবা ছিলেন বৈষ্ণব, কিন্তু অনেক সাধু আসত, কিন্তু কেউ ভালো কাজ করে আবার কেউ খারাপ সাধুর বেশে করে, এই জন্য ওনার সাধুদের প্রতি একটু অনীহা ছিল, যে না না সাধুরা এরকম খারাপ কিছু করে। তবু সেই বন্ধু জোর করে নিয়ে গেলেন সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে উল্টুডঙ্গা গৌড়িয়া মঠে ভাগবত কথা বলছিলেন, সেখানে গিয়ে প্রণাম হয়ে বসলেন, কেন বাবা বৈষ্ণব, ইনিও বৈষ্ণব, ছোটবেলা থেকে অভয়চরণ প্রসাদ সেবা করেন, হরিনাম করেন, কিন্তু অন্যান্য ভক্ত সঙ্গ করতে একটু কুণ্ঠিত থাকতেন, কেন কিছু কিছু বৈষ্ণব বেশে, সাধুর বেশে অনেক লোক প্রতারণা করে, এই জন্য ওনার একটু দূরে দূরে থাকার চেষ্টা করতেন, যাতে আমি না ফেসে যাই, কোন ভণ্ড প্রতারক সাধুর বেশে আমাকে প্রতারিত না করতে পারে, এই জন্য উনি চেষ্টা করতেন, বিচার করতেন। তবু সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রণাম করে যে বসছিলেন, উনি ভাগবত কথা বলছিলেন, কিন্তু ওই যুবকের প্রতি দৃষ্টিপাত করেছিলেন এবং আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছিলেন দূরে বসেছিল সেই যুবক। সঙ্গে সঙ্গে তার সাথে কোনো পরিচয়ও ছিল না, তাকে ইঙ্গিত করে বলেছিলেন যে তোমার মতো যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। তো সবাই সবাইকে তাকাচ্ছে, অনেক যুবক ছিল, কিছু বুঝতে পারছে না। তখন উনি একদম ইঙ্গিত করে তাকে দেখালেন, সবাই তাকে যখন উনি তাকে দেখালেন তখন তাকে বলেন তোমাকে আমি বলছি। তখন সেই যুবক অভয়চরণ বললেন আমাদের দেশ পরাধীন দেশ, ব্রিটিশের করায়ত্ত, ভারত স্বাধীন নয়, এই পরাধীন দেশের মানুষের কথা কে শুনবে? আপনি বলছেন সর্বত্র প্রচার করতে হবে ভাগবত ধর্ম, কে শুনবে? আগে ভারতকে স্বাধীন করতে হবে, তারপরে প্রচার করা যাবে। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছিলেন এই রাজনৈতিক দল স্বাধীন পরাধীন, যে ভগবত ভক্তি যেটা ভাগবত ধর্ম সেটা কোন স্বাধীনতা পরাধীনতার উপরে নির্ভরশীল নয়, কোন রাজনৈতিক দলের উপরে নির্ভরশীলতা নেই। আজ ব্রিটিশরা আছে, চলে যাবে কালকে, ইতিপূর্বে অনেকে দাসকে দখল করেছে, তারা চলে গেছে, এগুলি অনিত্য। কিন্তু ভাগবত ধর্ম নিত্য, সেটি রাজনৈতিক দলের উপরে নির্ভরশীলতা করে না, স্বাধীনতা পরাধীনতার উপরে নির্ভর করে না। অতএব এটিকে প্রচার করাটাই আমাদের পরম কর্তব্য। জগতে মানুষ জানে না আমরা জন্ম মৃত্যু যারা ব্যাধির কবলে অধীন রয়েছে, এটা থেকে মুক্ত করানোটাই হচ্ছে প্রকৃত যে স্বাধীনতা লাভ করা। তো সেটি কেবল সম্ভব হবে যে ভাগবত ধর্ম প্রচার করার মাধ্যমে। তো ভাগবত ধর্মটা কি? না জীবের ধর্ম, আত্মার ধর্ম। সে আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। যখন ভগবানের সেবা সবাই করবে তখন বসুন্ধৈব কুটুম্বকম, একটি পরিবার হয়ে যাবে, কোন উৎকণ্ঠা হতাশা থাকবে না, বৈকুণ্ঠ পরিণত হবে। আমরা জগতে অনেক রাজনৈতিক দল আছে কিন্তু হতাশা উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে, কেন না? এখানে আমাদের দ্বৈত ভাব রয়েছে সমাজে, জগতে আমাদের ডিউয়ালিটি রয়েছে। তো সেই দ্বৈত ভাব হচ্ছে শত্রু মিত্র ভাব, পুরুষ মহিলা ভাব, ধনী গরিব ভাব, শিক্ষিত অশিক্ষিত ভাব, এটাকে বলে ডিউয়ালিটি, দ্বৈত ভাব, শত্রু মিত্র। এই সমাজে আমরা বেরোলে মনে করি ওই পাড়ার লোক আমার মিত্র, ওই পাড়ার লোক আমার শত্রু। তাহলে কি করে আপনি সমাজকে শৃঙ্খলা করতে পারবেন? তো এই দ্বৈত ভাব থেকে মুক্ত করানোর উপায় হচ্ছে ভাগবত ধর্ম আচরণ করা। তো সেই ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, যেটা হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমেরিকান নয়, পাকিস্তানি নয়, ভারতীয় নয়, যেটা জীবের ধর্ম, যেটা ভগবান গীতায় ঘোষণা করলেন মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীব হচ্ছে স্বভাবগত ভাবে ভগবানের দাস। তাই ভগবানের দাসত্ব করলে তখন বসুন্ধৈব কুটুম্বকম, একটা পরিবার, একজন পিতা, জগতের পিতা কৃষ্ণ। এই জগতে আমরা কেউ পিতা নয়, আমরা সেজেছি পিতা। আজকে আপনি পিতা, কালকে সেই পিতা নয়। আজকে আপনি স্বামী, কালকে স্বামী নয়। আজ আপনি রাজা, কালকে প্রজা। এগুলো একটা নাটক করছেন সমাজ, কিন্তু আসল পিতা হচ্ছেন ভগবান। সেজন্য গীতায় কৃষ্ণ বলেছেন তাসাং ব্রহ্ম মহৎজুনি অহং বীজ প্রদ পিতা, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। আমাদের কোন পিতা মাতার ক্ষমতা নেই সন্তান উৎপন্ন করা। সেজন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেন অহং বীজ প্রদ পিতা, আমাদের এই দেহটা কি দিয়ে তৈরি হয়েছে? মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এগুলি দিয়ে তৈরি হয়েছে। তো মাটিটা জড়, জল জড়, এসব এগুলি কোন চেতনা নেই। তো এই শরীরটা এইগুলি দিয়ে কম্বাইন করে তৈরি করা হয়েছে রূপটা। তো এটি জড়, এর কোনো মূল্য নেই। যখন আত্মা প্রবেশ করবে এই শরীর বাড়বে, আত্মা চলে যাবে পড়ে থাকবে। মাটি থেকে যা এসেছিল মিশে যাবে মাটিতে, জল থেকে যেটা এসেছিল কম্বাইন হয়েছিল সেটা জলে চলে যাবে, আগুন থেকে যেটা আসছিল আগুনে চলে যাবে, আকাশ থেকে যা আসছিল আকাশে চলে যাবে, সব আবার এরকম মিশে যাবে। এই জন্য বলে না এই দেহ মিশে যাবে পঞ্চভৌতিক পদার্থের মধ্যে, যেটা এসেছিল আবার সেটা মিশে যাবে, আত্মা চলে গেল। তো সেজন্য এই দেহ তখনই গুরুত্ব যখন আত্মা থাকবে। তো সেজন্য আমাদের সে আত্মজ্ঞান লাভ করার জন্য চেষ্টা করতে হবে। সেটা আসবে কি করে? না, ভাগবত ধর্মের মূল শিক্ষা হচ্ছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভাগবতের এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলা হয়েছে। ভগবত গীতায় এই কলিযুগে বলা হয়েছে জপযজ্ঞ, ভগবানের নাম যজ্ঞ কীর্তন করতে। যেটি কীর্তন করলে, জপ করলে, ভগবান আছেন পরম পবিত্র, তখন আমাদের এই কলুষিত ভাবনা মুক্ত হয়ে যাবে। কি সেই কলুষিত ভাবনা? না আমি হিন্দু মুসলিম খ্রিস্টান, এই দ্বৈত ভাব মানে শত্রু মিত্র ভাব। যখনই দেহাত্ম বুদ্ধি থাকবে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এই কলুষিত অজ্ঞানতা মনোভাব, এটাকে বলে মায়া। যেটা নয় তাকে আমি ভাবছি আমি হিন্দু, আমি হিন্দু নয়। যদি কখনো আপনারা নিজে নিজে বলেন আমার মাথা, আমার হাত, আমার দেহ, আমার পা, তাহলে আমি কে? এই প্রশ্ন কখনো আমরা করেছি? পশু পাখিরা এটা করতে পারে না। আমি কে পশু পাখিরা করতে পারে না, প্রশ্ন করতে পারে না। মানুষ অনেক প্রশ্ন করা উচিত, উনি গরিব কেন, উনি ধনী কেন, উনি শিক্ষিত কেন, উনি অসুস্থ কেন, উনি এই সমস্ত অনেক হাজার প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু পশু পাখিরা করতে পারে না। এই জন্য বেদান্ত সূত্রের প্রথম প্রশ্ন আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। 80 লক্ষ জুনি ভ্রমণ করি আমরা মনুষ্য ইত্তর দেহ, এই আত্মা লাভ করে। 9 লক্ষ ভার জলচর প্রাণীতে ঘুরে আত্মা দেহ লাভ করে, 9 জলচর শরীর। আর 20 লক্ষ প্রকার গাছের শরীর রয়েছে, লতা গুল্ম, সেখানে আত্মা প্রবেশ করে, জলচর শরীর থেকে গাছপালা শরীরে যায়, তারপরে কৃমিকীট শরীরে যায়, ওই আত্মার ক্রম বিবর্তন এভাবে উন্নয়ন হয়, আস্তে আস্তে একটু উন্নত হয়, তারপরে পাখি দেহেতে চলে যায়, 10 লক্ষ কৃমিকীট শরীর, 11 লক্ষ, 20 লক্ষ হচ্ছে গাছপালা শরীর, আর 9 লক্ষ হচ্ছে জলচর শরীর, তারপরে পশু শরীর হচ্ছে 30 লক্ষ, আর মানব শরীর হচ্ছে 4 লক্ষ। সর্বমোট 84 লক্ষ শরীর আছে আত্মা। কিন্তু 80 লক্ষ শরীর ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য দেহ পাই। কেউ গাভী থেকে মনুষ্য দেহতে আসে, ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে নয়, ব্রাহ্মণ গুণাবলী, ব্রাহ্মণ কুলে জন্ম ব্রাহ্মণ বলা হবে না। কেন? আজকাল ব্রাহ্মণ কুলে জন্ম তারা ধর্ম আচরণ করে না, ভগবানের আইন পালন করে না, তারা জুতা দোকান খুলে, লেখা আছে চ্যাটার্জি চিকেন হাউস, দেখছি নদিয়া জেলায় একটা জায়গায় গেছি, লেখা আছে চ্যাটার্জি চিকেন হাউস। ব্রাহ্মণের কাজ এগুলি নয়, ব্রাহ্মণের কর্ম যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ। ব্রাহ্মণ সে কখনো কারো গোলাম করবে না, চাকরি করবে না, তার জীবন চলে গেলে তো এখন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, সে ব্রাহ্মণ নয়। যদি প্রধানমন্ত্রীর ছেলে মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী, তার ছেলে দাবি করতে পারতো আমার বাবা প্রধানমন্ত্রী ছিল, আমি এখন প্রধানমন্ত্রী, আপনার বাবা ডাক্তার, আপনি বলেন আমিও ডাক্তার, আপনাকে পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে, শিখতে হবে, তারপরে আপনি ডাক্তার হবেন, যোগ্যতা অর্জন করতে হবে। তো সেজন্য ভগবান কৃষ্ণ বলেছেন গুণ কর্ম বিভাগ, গুণ আর কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এসব বিচার হয়েছে। তো সেজন্য আমাদের যখন গাভী দেহ থেকে যখন কোন শরীর আসবে মনুষ্য দেহে, পশুর পরে মনুষ্য, তখন তার ब्राह्मण्य गुणावली संपन्न व्यक्ति से धर्मपरायण हे। धर्मपरायण माने कि ना धर्म मूल ही भगवान जे जगत सृष्टिकर्ता पालन करता भरण पोषण दाता जार थे माटी जल आकाश आगुन वायु एस तीनी भगवान अहम सर्वस्व प्रभव एवं तीनी भुक्ता एटा ब्राह्मण जाने तो तार आराधना करे। ब्राह्मण कुले जन्म हुए छे किंतु भगवान आराधना करे ना जाने ना भगवान के से भावे आमी एटा तैरी करे छे ए बाड़ीटा किंतु महाशय एखाने जे बिल्डिंग टा हॉल टा हुए छे एखाने एकटा राजमिस्त्री तैरी करे छे राजमिस्त्री बोले ना ये बाड़ी ये हॉल टा आमार के बोले हॉल टा कार जरा ईट काट पाथर बालू सीमेंट दिए छे तारा बोले टा आमादेर हॉल किंतु राजमिस्त्री तैयारी करे छे तो आम्रा अनेक किछु तैयारी करे भाभी आमार ना एगुले आमादेर जे ये माटी जल आकाश आगुन वायु दिए छे तार सम्पत्ति सब तो तिनी के তিনি হচ্ছেন গড, জিওডি গড, জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার, সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা। এই জন্য জেনারেটর মানে সৃষ্টিকর্তা, অপারেটর মানে পালনকর্তা, ডিস্ট্রয়ার এই জন্য জিওডি গড, এই জন্য ভগবান ভগত যিনি ভরণ পোষণ দেন। ভগবত গীতায় কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব এসেছে, তিনি দেন সবকিছু। যেমন আপনার বাড়িতে আপনি চাষবাস ব্যবসা করে সব নিয়ে আসলেন, আপনার থেকে এসছে বলে আপনি ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন, দাবি করছেন আমার এটা, কিন্তু পক্ষান্তরে সবকিছুর মূল মালিক হচ্ছেন ভগবান। এগুলি আমাদের মনুষ্য সমাজে জ্ঞান অর্জন করা উচিত, সেজন্য কখনো মিথ্যা দাবি করা উচিত না এটা আমার বলে। মিথ্যা দাবির জন্যই হতাশা উৎকণ্ঠা উদ্বেগ, মিথ্যা মালিকানা তার জন্য আমাদের হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ হয়। যখন আমরা জানবো যে সবকিছু সম্পত্তির মালিক ভগবান, আমরা সবাই জানি যখন জন্ম হয় কারু থেকে না, আমাদের জন্মটা এমনি হয়ে গেছে, কারু থেকে আমাদের এই শরীরটা এসেছে জন্ম, এবং কেউ আমাদেরকে নামকরণ করেছে, কেউ আমাদের শিক্ষা দিয়েছে, কেউ আমাদেরকে ঘরে থাকতে দেয়, তাহলে আমরা যদি প্রশ্ন নিজে যদি বিচার করি তাহলে আমারটা কি আছে? আপনারা বলুন আমার কি আছে? আপনার জন্ম একজন দিয়েছে, নামকরণ একজন করেছে, শিক্ষা একজন দিয়েছে, খেতে একজন দিচ্ছে, সবকিছু, তাহলে আমার কি আছে? তো যেন এই মিথ্যা দাবি অহংকার বশত আমরা করে থাকি। জড়জাগতিক জ্ঞানটা এরকমই, স্কুল কলেজের জ্ঞানটাই মিথ্যা দাবি, আর যা আমাদের হতাশা উৎকণ্ঠার কারণ, উদ্বেগের কারণ, মানুষ এটা জানে না। তো সেজন্য শ্রীল প্রভুপাদ তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষা ওই ভাগবত কথাতে জানলেন যে আমরা ভগবানের অংশ ভুলে গেছি, তাই আমরা তখন স্বাধীন হব যখন ভগবানের সেবা করব। এই জন্ম মৃত্যু চক্র থেকে যখন আমরা মুক্ত হব, তো সেটা মুক্ত হওয়ার উপায় আত্মজ্ঞান লাভ করা। তো সেটি আত্মজ্ঞান লাভ করার পরম উপায় হচ্ছে সাধু সঙ্গে হরিনাম জপ কীর্তন করা। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন করবেন জপ করবেন তখন আপনার চেতনা মার্জিত হবে। এখানে লাইট আছে বলে অন্ধকারটা নেই, ঠিক তেমনি আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে যখন, তখন নিজেকে জানবেন যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান নয়। তো এটাই এই ভাগবত ধর্মের মূল শিক্ষা, এই কলিযুগের যুগধর্ম হরিনাম, এর দ্বারা আমরা প্রকৃত শ্রেয় বস্তু লাভ করতে পারব। শ্রেয় মানে শ্রেষ্ঠ, আমাদের জীবনের প্রকৃত শ্রেয় কি? না, ভগবানের সেবা করা, তার জন্য আমার মঙ্গল হবে। যেমন নিজের মঙ্গলের জন্য আমি ভগবানের নাম করব, ভগবানের সেবা করব। দুটি জিনিস আছে জগতে, একটা প্রেয় আর একটা শ্রেয়। প্রেয়টা কি? প্রেয়টা আছে আপাতত সুখ হবে, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। যেমন প্রহ্লাদ মহারাজ বললেন চুলকানি, চুলকানিটা সঙ্গে সঙ্গে সুখ পাওয়া যায়। তো এই জড় জগতে মানুষ সঙ্গে সঙ্গে সুখ চায়,
কিছু করে সঙ্গে সঙ্গে সুখ চায়, কিন্তু তার পরিণাম বিপদ দুঃখ। এটা হচ্ছে প্রেয়। আর শ্রেয় কি? না দেরিতে লাভ হবে, কিন্তু তার সুখটা কি নিত্য, কোনদিন নষ্ট হবে না। তো সেজন্য আমরা বিচার করব যে প্রেয় সুখের পিছনে ধাবিত হব না শ্রেয় পিছনে ধাবিত। কয়জন চান প্রেয় সুখ পেতে? হাত তুলুন দেখি। প্রেয় সুখ আপাতত সুখ হবে, পরিণাম দুঃখ হবে, কেউ হাত তুলেন না। তার মানে কেউ প্রেয় সুখ চায় না, কিন্তু বর্তমান সমাজে আমরা সবাই প্রেয় সুখের পিছনে দৌড়াচ্ছি, হ্যাঁ কি না? কিন্তু সেই সুখটাই আমাদের দুঃখের কারণ। আমরা টিভিটা খুলি, আমরা ছেলে মেয়ে নাতি পুত্রকে নিয়ে বসে দেখি, ওটা প্রেয় সুখ পিছনে আমরা ধাবিত হই, লাস্টে নিজেকে হারাই, মেয়েকে হারাই, ছেলেকে হারাই, সবাইকে হারাই। টিভি হচ্ছে একটা অসুর যে বাড়িতে সব থেকে ভালো জায়গায় দখল করে বসে, সুপার সেটের কাছে বেশি টাকা খরচ করায়, প্রতি মাসে টাকা খরচ করায় কেবল লাইনে। আর সেটাকে কেবল মানে একমাত্র টিভি, কেবল একমাত্র কেবল, একমাত্র সেটাকে আমরা আশা করে বসে থাকি। আর যেটা আমাদের সর্বনাশ করে, যেখান থেকে আমরা শিখি কি করে ইন্দ্রিয় সুখ করতে হবে, যেটা অসুরেরা করে, আর যেটা হচ্ছে অনিত্য চুলকানির মতো, পরিণাম দুঃখ, এটা মানুষ জানে না। তো এটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা ইন্দ্রিয় সুখের পিছনে আমরা যে ধাবিত হই, ওটা শ্রেয় নয়, প্রেয়। তো সেজন্য আমাদের শ্রেয় সুখ পিছনে ধাবিত হতে হবে। তার মানে নয় আপনি দেখবেন না, আপনি দেখবেন, কিছু আপনাকে দেখতেই হবে, না দেখে আপনি থাকতে পারবেন না। আমরা কিছু খাই, যেমন মদ্য, মাংস, সিগারেট, সেখানে মাংস খাওয়া এখন বৈজ্ঞানিকরা ডাক্তাররা এখন দেখাচ্ছে যে হসপিটালে 99.9% মৎস্য মাংস ভুজি হসপিটালে, নতুন নতুন রোগের কারণ। প্রথমে ভালো লাগে, কিন্তু নতুন নতুন রোগ দুঃখের কারণ। হসপিটালে গিয়ে খোঁজ করুন, 99.9% মানুষ মৎস্য মাংস ভুজি লোক, রোগ, নতুন নতুন রোগের কারণ। সেজন্য খাওয়া নিষিদ্ধ নেই, খেতে হবে, কেননা এই যন্ত্রটা তৈরি হয়েছে তাকে পোষণ করতে হবে। সে দেখবে, খাবে, কথা বলবে, শুনবে, স্পর্শ করবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দেহটে এরকম 11টা ইন্দ্রিয় রয়েছে, চ্যানেল। টিভিতে যেমন চ্যানেল আছে, এগুলা আমরা তার অপারেটিং করি ম্যানুয়াল বুক অনুসারে, আমরা নিজে নিজে করি না, ম্যানুয়াল বুক অনুসারে। ঠিক এই মনুষ্য দেহতে আমরা সুখী হব যখন আমাদের 11টা চ্যানেল ঠিকভাবে অপারেটিং হবে। তো সে অপারেটিং করার জন্য ম্যানুয়াল বুকটা গীতা ভাগবত, সেই অনুসারে অপারেটিং করতে হবে। আপনাকে খেতে হবে অবশ্যই, দেখতে হবে, স্পর্শ করতে হবে, কিন্তু সেটা ম্যানুয়াল বুক অনুসারে, যেটি অম্বরীশ মহারাজ সারা বিশ্বের লোককে শিখিয়ে দিয়েছেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ সারা বিশ্বের লোককে শিখিয়েছেন। যখন তার গুরু থেকে পেলেন জ্ঞান, তিনি ভাবলেন আমি অনেক সাধু সঙ্গ করেছি, কিন্তু এই যে সাধু সত্যিকারের বিদগ্ধ পণ্ডিত, ইনি ভাগবত কথাই এজ ইট ইজ আচরণ করে বলছেন। তো তাই ওই দিন থেকে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গুরু রূপে বরণ করেছেন। প্রভাতের একটা লেকচার বলছেন যে আমি ওই দিন থেকে 1922 সালে প্রভুপাদ সাথে সাক্ষাৎকার হয়েছিল, আর উনি দীক্ষা প্রাপ্ত হলেন এলাহাবাদে গিয়ে না কোথায় এরকম জায়গায় 1932 সালে, 22 সাল থেকে 32 সালে গিয়ে দীক্ষা পেলেন, কিন্তু তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। গুরু দীক্ষা গ্রহণ মানে এরকম, যখন আমরা বরণ করলাম, ব্যাস সদ্গুরুকে বরণ করা মাত্রই তিনি এত মন্ত্র দেননি, সেই গুরু হয়ে গেল, আর সে পরিবর্তন করবে না। সদ্গুরু এরকমই, যখন সিদ্ধান্ত হবে আমি হয়তো দীক্ষা পেলাম না, কিন্তু যখন তার শিক্ষায় শিক্ষিত হব তাকে সারা জীবন ধরে রাখবে। তো প্রভুপাদ বলছেন আমি সেদিন থেকে গুরু রূপে বরণ করেছি, আর 32 সালে গিয়ে আবার দীক্ষা প্রাপ্ত হয়েছে। তো ওই দিন থেকে আমি গুরু গ্রহণ করে নিয়েছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো ওনার শিক্ষাটা এরকমই, তাই আত্মজ্ঞান লাভ করলে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, বার্ধক্য নেই। তো আত্মা অজ নিত্য শাশ্বত, নহন্যে হন্যমানে শরীরে, এই শরীরের মৃত্যু হলেও হত্যা হলেও আত্মার মৃত্যু নেই। তো সেজন্য মনুষ্য জীবনে এই জ্ঞান লাভ করা আমাদের প্রয়োজন। তো এই জন্যই আমরা এই ভাগবত সঙ্গ, এই জন্য এখানে লেখা যে হরে কৃষ্ণ উৎসব, যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা জপ এবং কীর্তন করলে সকলে অন্ধকার থেকে উত্থিত হবে। যে আমি হিন্দু, আমি মুসলিম, খ্রিস্টান, আমি কোন রাজনৈতিক দলে বা আমি কোন দেশে মহিলা পুরুষ, এই যে অজ্ঞানতা, অন্ধকার, মায়া, মায়া মানে যা নয়, সেখান থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, তখন আনন্দ আসবে, আনন্দম বুদ্ধিবর্ধন। সেজন্য এই শ্রেষ্ঠ বস্তু হরিনামকে গ্রহণ করতে হবে, আর যেটি আমাদেরকে প্রেয়সুখ থেকে মুক্ত করবে। তো এই হরিনাম করতে প্রথমে ভালো লাগবে না। শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃতে বলেছেন, জন্ডিস রোগী সে মিছরি খেতে তাকে তিত লাগবে। তো আমাদের অনাদি কাল থেকে আমরা ভগবানকে ভুলে আছি, জন্ডিস রোগীর মতো আমাদের হরিনাম রূপক মিছরি আমাদের ভালো লাগবে না। কিন্তু এই মিছরি জন্ডিস রোগকে মুক্ত করার কারণ, তাই আমাদের ভালো না লাগলেও এই হরিনামই আমাদের, প্রথমে বললাম না শ্রেয় বস্তু প্রথমে ভালো লাগবে না, কিন্তু সেটা যখন আমরা জোর করে গ্রহণ করব তখন আমাদের ভালো লাগবে। তো ভালো জিনিস জোর করে গ্রহণ করতে হয়, খারাপ জিনিস জোর করে ত্যাগ করতে হয়। যেমন আপনার ছেলে পড়তে যেতে চায় না, আপনার জোর করে তাকে পড়াতে বসান, জোর করে স্কুলে মাস পাঠান। অনেক সময় অনেক লোক বলে, ও আমার মন তো মাংস খেতে চায়, আমি কি করে ছাড়বো। তাহলে আপনার ছেলে তো জোর করে যেতে চায় না পড়াশোনা করতে, আপনি জোর করে কেন পাঠান? আপনার ছেলে তো চায় একটা আগুনের ঢেলা নিয়ে কারো বাড়িতে আগুন লাগাবে, একটা ছুরি নিয়ে কাউকে খুন করবে, আপনি কি দিবেন? দিবেন না। তো আপনি ভদ্র ব্যক্তি, আপনার ছেলেকে এসব কাজ করতে দিবেন না? কেন? আপনি জানেন ও জানে না, ও বুঝে না। তো সেজন্য আমাদের উচিত জোর করে শ্রেয় জিনিস যেটা ভালো লাগছে না সেটাই করতে হবে। সেজন্য আমাকে ভালো লাগছে না এ হরিনাম করতে, সাধুসঙ্গ করতে, প্রসাদ খেতে, ওটা যখন জোর করে করবেন, যেহেতু কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণ প্রসাদ অভিন্ন, যেহেতু সেটা পবিত্র জিনিস, যে জোর করে করবেন, কেন ভগবত ভক্তি, ভগবান নিজে ভক্তকে পোষণ করেন, ভক্তকে তিনি পবিত্র করে দেন। মানসিক স্তরে কর্ম, জ্ঞান, যোগ, এগুলো মানসিক স্তরে, এগুলো নিজে নিজে ভাবে আমি উন্নয়ন করব। কিন্তু ভক্ত নিজে উন্নয়ন করার চেষ্টা করে, সে ভগবানের উপরে নির্ভরশীল থাকে, তাই সেখানে ভক্তকে ভগবান পোষণ করে। তো যখন এই হরিনাম ভগবান থেকে অভিন্ন, আমরা যখন নাম গ্রহণ করে নিব, যখন প্রসাদ গ্রহণ করব, সাধুসঙ্গ করব, একদিন আপনা থেকেই পবিত্র হয়ে যাবে। তার প্রমাণ সারা বিশ্বের লোক, আমেরিকার লোক, আফ্রিকার লোক, পাকিস্তানের লোক, আপনারা দেখবেন আজকে ইস্কনে আফ্রিকার লোক আছে, গো রক্ত খেত, গো মাংস খেত, মানুষ মানুষকে খেত, সেই ধরনের পাপাচারী ব্যক্তিরা, তারা আজকে শুদ্ধ ভক্ত হয়ে গেছে। তো ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ সারা বিশ্বে এই কৃষ্ণ নাম দিয়েছেন, তাদের ভালো লাগেনি। প্রভুপাদ যখন প্রচার করতে গিয়েছিলেন, ছুরি নিয়ে মারতে এসেছে, কিন্তু প্রভুপাদ যেহেতু কৃষ্ণের উপরে নির্ভরশীল আর তিনি কৃষ্ণ নাম দিয়েছেন, তারা কৃষ্ণ নাম করে সেই ছুরি নিয়ে মারা ব্যক্তি, তারাও প্রভুপাদের আশ্রয় এসে দীক্ষা গ্রহণ করে শিষ্য হয়ে গেছে, আর এখন ইস্কনের গুরু হয়ে সেও আবার প্রভুপাদের মতো অনেক বদ্ধ জীবকে মুক্ত করাচ্ছে। এরপর ইস্কনে অনেক প্রভুপাদের শিষ্য সারা বিশ্বে আমাদের মতো বদ্ধ জীবকে দিব্য জ্ঞান দিচ্ছেন, হরিনাম দিচ্ছেন, ভগবানকে দান করছেন, কেন ভগবানের দ্বারা আমরা পবিত্র হব। সেজন্য ভগবানের নাম প্রসাদ ভক্ত সঙ্গে যখন আমরা করব তখন পবিত্র হব। তো সেজন্য ভগবানের নাম হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। এক সময় একটা দরিদ্র ব্রাহ্মণ, আপনার কি বলে শিব আছে কাশীতে, ওটা কি জায়গা বলে, কাশি, কাশীতে শিব আছে না, বিশ্বনাথ শিব। তো এখানে বর্ধমান জেলায় মানকরে গ্রামে একটা ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ, উনি ওই কাশী বিশ্বনাথের সেবক ছিলেন 500 বছর আগে। তো উনি গরিব ব্রাহ্মণ ছিলেন, তো শিব সন্তুষ্ট হয়েছিলেন তার সেবায়। তখন ওই ব্রাহ্মণ বলে, আমাকে সব থেকে শ্রেষ্ঠ বস্তু আপনি দান করুন। যখন শিব বললেন, তুমি কি চাও, গরিব ব্রাহ্মণ ছিল, ও বলছে আমাকে সব থেকে শ্রেষ্ঠ বস্তু দিন। তখন শিবজি বললেন, আমি তোমাকে শ্রেষ্ঠ বস্তু দিতে পারবো না, তুমি বৃন্দাবনে যাও, ওখানে মদন মোহনের সেবক আছেন সনাতন গোস্বামী, তিনি তোমাকে সর্ব থেকে শ্রেষ্ঠ বস্তু দিবেন। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ বৃন্দাবনে গেলেন, অনুসন্ধান করলেন মদন মোহনের সেবক সনাতন গোস্বামীকে। আর সনাতন গোস্বামীর কাছে গিয়ে দেখছেন উনি একটা কুটিরে আছেন, অর্ধেক কাপড় পরে ওখানে বসে কি করছেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছেন। আর এই ব্রাহ্মণ প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আপনি সনাতন গোস্বামী? বলেন হ্যাঁ। কেন এসেছেন? না, আপনার কাছে সব থেকে শ্রেষ্ঠ বস্তু রয়েছে, সম্পত্তি, সেটা শিব আমাকে আদেশ করেছেন আপনি দিতে পারবেন। তখন সনাতন গোস্বামী হেসে বলেন, দেখো আমি ভিক্ষা মাধুকুরি করে খাই, আর হাঁটু পর্যন্ত কাপড় পরে আছি, এটা কুটিরে থাকি, আমি কি শ্রেষ্ঠ সম্পত্তি তোমাকে দিব? না না, আমি বুঝি না, শিব বাবা আমাকে বলেছেন আপনার কাছে সেই শ্রেষ্ঠ সম্পত্তি আছে। তখন সনাতন গোস্বামী হঠাৎ বললেন, হ্যাঁ একটা জিনিস আছে, ওই দেখো একটু দূরে আবর্জনা রয়েছে নোংরা, ওখানে নোংরা গুলা সরিয়ে মাটি খুলবে, আর তার মধ্যে একটা পাথর পাবে, এটা যে পরশ পাথর, ওটা লোহাকে টাচ করবে সোনা হয়ে যাবে, যা ওটা নিয়ে চলে যাবে। তো সনাতন গোস্বামীর ওই পরশ পাথর ছিল, যিনি নোংরা জায়গায় ফেলে রেখে দিয়েছিলেন, আর ওই ব্রাহ্মণকে বলেন যা ওইটা নিয়ে যাও। তখন ব্রাহ্মণ চিন্তা করতে করতে যাচ্ছে যে পরশ পাথর লোহা টাচ করলে সোনা হয়ে যাবে, আর এই গোস্বাই সনাতন গোস্বামী এত দামি পাথরকে নোংরা জায়গায় ফেলে রেখেছেন, নিশ্চয় এই পাথরটা সব থেকে মূল্যবান হবে না, এর থেকে আরো কোনো মূল্যবান জিনিস হবে যেটা উনি গোপনে রেখেছেন আমাকে দিচ্ছে না। তো এই ব্রাহ্মণ এরকম চিন্তা করে করে গিয়ে দেখছে খুঁড়ে সত্যিকারে পরশ পাথর, তো লোহায় টাচ করেছেন সোনা হয়ে গেছে। তখন ওনার সন্দেহ হলো এটা সব থেকে মূল্যবান হবে না। তখন সনাতন গোস্বামীর কাছে এসে বলেছেন, আমি এই পাথর নিয়ে এসেছি, লোহায় টাচ করেছি সোনা হয়ে গেছে, তো এটা অনেক মূল্যবান ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটা সব থেকে মূল্যবান, এটা যদি মূল্যবান হতো তাহলে আপনি নোংরা জায়গায় ফেলে রেখেছেন, আপনার কাছে এর থেকে কোনো মূল্যবান সম্পত্তি আছে যেটা আপনি আমাকে দিচ্ছেন না, লুকিয়ে রেখেছেন, আমি ওটা চাই। তখন সনাতন গোস্বামী বললেন, ওইটা নিতে গেলে এটাকে ফেলতে হবে যমুনা জলে, আপনারা ফেলে দিবেন? পরশ পাথর যারা পাবেন সোনায় টাচ করবেন, লোহা টাচ করলে সোনা হয়ে যাবে, কয়জন ফেলবেন? কেউ ফেলবে না, ভালো করে আরো রাখার চেষ্টা করবেন। কিন্তু এর থেকে আরো মূল্যবান সম্পত্তি পাওয়ার জন্য সেই ব্রাহ্মণ সনাতন গোস্বামীর আদেশ প্রাপ্ত হয়ে যমুনা জলে ফেলে দিলেন, আর স্নান করে এলেন নতুন বস্ত্র পরে মদন মোহনের সামনে। আর সনাতন গোস্বামী বললেন যে আমার সঙ্গে তুমি বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন ব্রাহ্মণ বলল, তখন বলছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এই যে তোমাকে দিলাম এই নাম, ভগবানের নাম, এ হচ্ছে চিন্তামণি, তোমাকে দিয়েছি বলেছিলাম পরশমণি, পরশমনি স্পর্শ করলে শোনা হবে কিন্তু এখন তোমাকে আমি দিলাম চিন্তামণি ভগবানের নাম এটা চিন্তা করলে সবকিছু পাবে তাহলে কোনটা বড় স্পর্শ করাটা থেকে চিন্তামণি তাহলে সেই চিন্তামণি কি নাম এই কলিযুগে ভগবানের নাম এই ষোল নাম বত্রিশ অক্ষর ভগবান তাই ভগবানকে পেলে সব পাওয়া যাবে প্রভুপাদ একটা গল্প বলছিলেন একটা রাজার চাকর ছিল তো চাকর রাজার সেবা করে আর রাজা ছিলেন খুব বড় দানী সবসময় দান করেন তো মন্ত্রীরা পর্যন্ত দান গ্রহণ করে একদিন মন্ত্রী বর্গ চাকরকে ডেকে বলছে যে তুমি কেন রাজা থেকে কিছু চাও না তো চাকর বলছে না না আমার কোনো কিছু লাগবে না আমি রাজার সেবা করেই সুখী আছি না তোমাকে আজকে চাইতে হবে আজকে পূর্ণিমা রাজা আজকে খুব দিলদার যে যা চাইছে দিচ্ছে তোমাকে আজকে চাইতে হবে না না আমার কিছু চাওয়া নেই তখন সবাই ধরে নিয়ে গেছে রাজার কাছে রাজন আপনার চাকরকে আপনি কোনোদিন কিছু দেন না কেন বলো ও তো কিছু চায় না সব যারা চায় আমি দিই কিন্তু এ তো কিছুই চায় না তাই আমি কি দিব তখন রাজা নিজে বলেন তোমাকে আজকে চাইতে হবে আমি আজকে তুমি যা চাইবে তাই দেব তখন চাকর বলছে আমার কিছু চাওয়ার নেই আপনি যখন দিতে চাইছেন একদিন আমার বাড়িতে আসুন আমি আর কিছু চাই না তার সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রীকে বলেন আমার চাকরের বাড়িতে যাব ওখানে থাকার ঘর আছে আমি গেলে মন্ত্রীবর্গ রানীরা যাবে দাসীরা যাবে কত কিছু সেখানে কোনো জায়গা আছে না না কোনো জায়গা নেই তাহলে ওখানে প্যালেস বানাও বাথরুম করো এয়ার কন্ডিশন করো রাস্তাঘাট আছে নেই রাস্তাঘাট করো ইলেকট্রিক সংযোগ করো গোশালা বানা পুকুর করো সবকিছু করো তো রাজার নিত্য প্রয়োজনীয় সমস্ত বস্তু সেখানে হয়ে গেল তো একদিন রাজা সেখানে গেলেন সৈন্য সামন্ত রানী সবাই গেলেন চাকর চাকরানী আর ওখানে রাজা একদিন থাকলেন তারপর দিন চলে এলেন তো এই যে গোশালা পুকুর ইলেকট্রিক সংযোগ রাস্তাঘাট কার হয়ে গেল বিল্ডিং কার হয়ে গেল চাকরের হয়ে গেল তাহলে অনেক লোক মনে করে যে আমাদের গ্রামে রাস্তা নেই হে রাজন রাস্তা দিন রাজা কেবল রাস্তা দিয়েছেন কেউ কেউ বলছে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই তো কেবল ইলেকট্রিসিটি গেছে রাস্তা যায় নাই তো এরকম এক একটা জিনিস আমরা চাইতে পারি কিন্তু সেটা বুদ্ধিমান না কিন্তু যখন রাজাকে চাইবেন তাহলে সব পেয়ে যাবে তাই ভগবান নিজে বলছেন যে যদি কিছু দান করতে চাও আমাকে দান করো যেজন এই কলিযুগে ভগবান নাম রূপে এলেন বলবেন তুমি করো আর অন্যকে দান করো গীতা ভগবান অভিন্ন যে আমার এই গীতা মুখনিষ্ঠিত বাণী দান করবে তাই ভগবান থেকে গীতা অভিন্ন তো গীতার জ্ঞান যে দান করবে সে ভগবানের প্রিয় হয়ে যাবে তার সব কিছু থাকবে এই যে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ কি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএ মায়া তারে দে সংসারাদি দুঃখ তো সংসারের দুঃখের কারণ এটা আমরা একটা জিনিস নিয়ে সন্তুষ্ট আর অন্য জিনিস দুঃখ রাস্তা পেলাম ইলেকট্রিক নেই কার দুঃখ হয়ে যাচ্ছে কিন্তু ভগবানকে পাওয়ার ফলে সবকিছু পাওয়া যাচ্ছে কেন না সবকিছু ভগবানে যেন ভক্ত কোন রকম দুশ্চিন্তাগ্রস্ত থাকে না আর সে কিছু কামনাও করে না সে কেবল সেবা করতে চায় সে ভগবান এমনকি ভগবানকে দেখার জন্য প্রার্থনা করে না আমি দেখব সে এমন ভাবে ভগবানের সেবা করতে থাকে ভগবান নিজেই আসে দেখুন এই চাকর বাড়িতে রাজা নিজে যাচ্ছে তার সেবাতে এত সন্তুষ্ট বলছে চাকর যা বলবে আমি তাই করি তাই রাজার বাড়ি চাকর বলেছে আমার বাড়ি আসো চলে গেছে তো সেটাই তো যেন আমরা এমন ভগবানের সেবা করব কেন জীব হচ্ছে ভগবানের অংশ তাই ভক্ত যখন সে ভগবানের সেবা করবে ভক্তি ভক্তি মানে সেবা তো ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবাকে বলা হয় ভক্তি তো ইন্দ্রিয় দিয়ে যিনি সেব্য পুরুষ ভগবান কৃষ্ণ তাই আমরা জিহ্বা দিয়ে কৃষ্ণের নাম করি জিহ্বা দিয়ে কৃষ্ণের প্রসাদ সেবা করি চোখ দিয়ে বিগ্রহ দর্শন করি কান দিয়ে ভগবানের কথা শুনি, হাত দিয়ে মন্দির মার্জনা করি, পা দিয়ে যাই ব্যবসায় ভগবানের সেবা করার জন্য, চাষ করি পায়ে দিয়ে হাত দিয়ে যাই কিছু, এই সমস্ত ইন্দ্রিয় এগারোটা ইন্দ্রিয় যখন এই ভগবানের সেবায় লাগবে তাকে বলে ভক্তি। আর সে ভক্তি ভগবানকে দর্শন করা, সেজন্য ভক্তি দ্বারাই কেবল ভগবান বাঁধা পড়েন, কর্ম জ্ঞান যোগের দ্বারা ভগবান বাঁধা পড়েন না। ভক্ত বৎসল, ভক্তকে না যিনি ভগবানের সেবা করেন। আমরা অনেক সময় ভগবানের ভক্ত বলে দাবি করতে পারি, কিন্তু আমরা ভগবানের সেবা করি না। গীতায় কৃষ্ণ বলেন তুমি যা খাও আমাকে দিয়ে খাও, তা আমরা লেকচার মারি বলি সবাইকে ভগবান ভজনা করো, নিজে ভগবানের আদেশ পালন করি না, তো তাকে ভক্ত বলা হয় না। সেজন্য আমাদের গীতা ভাগবত শ্রবণ করে সাধু সঙ্গে গ্রহণ করতে হবে। যেটা আসলো প্রভুপাদ সারা বিশ্বের লোককে প্রচার করলেন, নিজে আচরণ করে, তিনি নিজে বলতেন প্রসাদ খাওয়া উচিত, আর রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ খেতেন আর প্রসাদ বিতরণ করতেন। তাই তার শিষ্যরা সারা বিশ্বে রন্ধন করে ভোগ লাগায়, প্রসাদ খায় এবং সবাইকে প্রসাদ দেয়। প্রসাদ ভগবান অভিন্ন, তাই প্রসাদ দান করে, ভগবানের নাম দান করে, প্রভুপাদ যা করেছেন আচরণ করেছেন শিক্ষা দিয়েছেন, আর তার শিষ্যরাও পরম্পরা সূত্রে একই জিনিস করছে। তাই আজকে খ্রিস্টান মুসলিম হিন্দু আমেরিকার লোক পাকিস্তানের লোক ইসকনের মধ্যে আছে, আগে যারা এরকম পরিচয় দিত তারা আজকে কি বলে, আমরা সবাই ভগবানের সেবক। দক্ষিণ আফ্রিকা ডারবান ইসকনের একটা মন্দির আছে, তো নেলসন ম্যান্ডেলা এক সময় ওখানে গিয়েছিলেন, তো ওখানে গিয়ে উনি কি দেখলেন না, ওই মন্দিরে দেখছেন কালো এবং সাদা লোক নৃত্য করছে একসাথে হাত ধরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম নাচছে। নাচতে নাচতে আরতি কীর্তন আলিঙ্গন করছে, নাচছে। তারপরে তাদের মধ্যে একটা কালো লোক গিয়ে একটা চেয়ারে বসে গীতা থেকে বলছে, তো নেলসন ম্যান্ডেলা সেই মন্দিরে গিয়ে এইসব দেখছেন, গিয়ে উনি মন্দির প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলেন যে এটা কি করে সম্ভব হয়েছে, আমি যা 30 বছর জেল খেটেও করতে পারিনি, সংগ্রাম করেছি, কালো সাদা একতা করতে গিয়েছি করতে পারিনি, কিন্তু এই মন্দিরে কালো সাদা এক জায়গায় আছে, নাচছে খাওয়া দাওয়া করছে কথা বলছে একসাথে, কি করে হাত ধরাধরি করে। তো সেই প্রেসিডেন্ট বললেন ভারতবর্ষ থেকে একজন সাধু যার নাম আছে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেছেন, আর তিনি শিক্ষা দিয়েছেন গীতা ভাগবতে, সেখানে শিখানো হয়েছে আত্মজ্ঞান, দেহ আমরা নয়, ভগবান কৃষ্ণ যিনি আল্লাহ গড়, তিনি তার নাম হচ্ছে কৃষ্ণ, সে আল্লাহ গড় আর ভগবানের নাম আমাদের দিয়েছেন, সে নামটা 16 নাম 32 অক্ষর, যেটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা যখনই করেছি। আর তিনি আমাদের বলেছেন শাক সবজি মালিক ভগবান, সমস্ত বস্তুর মালিক তিনি, তিনি ভুক্তা, আমরা কেউ ভুক্তা নই, তাই প্রত্যেক বস্তু তার জিনিস, তার ভোগের উপকরণ, আমরা সেবক চাকর, তাই চাকর হিসাবে আমরা সব রন্ধন করি আর সে মালিককে দেই, আর সে উচ্ছিষ্ট প্রসাদ আমরা গ্রহণ করি। তাই তার নাম এবং তার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করার ফলে আজ এটি সম্ভব হয়েছে, ঐক্যতা। কেউ হিন্দু আছে, কেউ মুসলিম আছে, কেউ খ্রিস্টান আছে, সাদা কালো লম্বা খাটো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব ধরনের লোক একসাথে নৃত্য করছে। এই বৈষম্য আমাদের যে রয়েছে, বারবার আমরা এটা মনে করি, আমি হিন্দু আমি মুসলিম দিয়ে যুদ্ধ চালাচ্ছি, কোন রাজনৈতিক দলে পরিচয় দিচ্ছি শরীর ভাবে যুদ্ধ চালাচ্ছি, তো এইরকম ধর্ম আমাদেরকে যুদ্ধ করাবে, হিংসা আচরণ করাবে, কিন্তু যখন আত্মজ্ঞান হবে হরিনাম এবং প্রসাদের মাধ্যমে সাধু সঙ্গে, তখন আর যুদ্ধ হবে না। তখন আর ওই বৈষম্য থাকবে না। সবাই আমরা ভগবান আল্লাহ গডের সন্তান, আত্মা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত এরকম মনোভাব থাকবে না, অন্যের প্রতি হিংসা ভাব আসবে না। যেটা ইসকন প্রতিষ্ঠা করে, একজন বাঙালি পরিবারে আবির্ভূত হলেন ভগবানের শুদ্ধ ভক্ত, ভক্তের বাঙালি উড়িয়া নেই, কিন্তু এই বাংলা ভূমিতে বাঙালি পরিবারে আবির্ভূত হয়েছেন ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত। সারা বিশ্বের মানুষকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এক জায়গায় আছে। প্রভুবাদ একটা ঘর করেছেন ইসকন, যেখানে সারা বিশ্বের লোক তার মধ্যে রয়েছে। তো এটাই আমরা পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া করছি, পিতা পুত্র ঝগড়া করছি, কেন? দেহাত্ম বুদ্ধি, নিজের ইন্দ্রিয় সুখ কি করে তৃপ্ত হবে, আমি কি করে শ্রেষ্ঠ হব? প্রত্যেকে ঝগড়া করার উদ্দেশ্যটা কি, না আমি কি করে শ্রেষ্ঠ হব, এই ভাবনা। কিন্তু ভগবত ভক্তিতে কি শিখানো হয়েছে, প্রভুপাদ কি শিখিয়েছেন, না আমি কি করে ছোট হব, আমি কি করে ছোট হব। তাই ভগবান নিজে সব থেকে বড় আর সব থেকে ছোট থেকে ছোট, সব থেকে বড় থেকে বড়, সব থেকে ছোট থেকে ছোট। তাই তার যারা ভক্ত তারা সব থেকে বড় এই জগতে আর সব থেকে ছোট, তারা সর্বদা ভগবানের সেবক হওয়ার জন্য চেষ্টা করে। যেমন দেখবেন কৃষ্ণ এই জগতের মালিক, ভুক্তা, তার থেকে সব এসেছে, কিন্তু তিনি যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করলেন আর সেখানে উনি বেছে নিলেন যেসব আত্মীয় স্বজনরা এই উৎসবে আসবে তাদের পা ধুবেন। যিনি সব থেকে বড় ব্যক্তি এই ছোট কাজটা, চাকরের কাজটা করতে যাচ্ছে, এটাই তার মহানতা। কিন্তু বর্তমান সমাজে আমরা ভগবান এটি শিখিয়েছেন নিজে আচরণ করে, তার ভক্তও ঠিক সেইরকম, ভক্তও সবসময় এরকম চিন্তা করে যে আমি কেবল অন্যের সেবা করব। কি অন্যের সেবা করবেন? আমরা যে ভুলে গেছি আত্মজ্ঞান, অন্যকে সেই জ্ঞানটিকে দান করা ছোট হয়, সে গালি দিবে, তার কাছে গিয়ে হরিনাম বিতরণ করতে গিয়ে ও তোমরা হরে কৃষ্ণ করছো কেন, গালি দিবে, কিন্তু সেখানে ছোট হয়ে গিয়ে হাসবে মুখে আনন্দে, তার কাছে আলিঙ্গন দিয়ে বলে না হরিনাম করুন, প্রসাদ গ্রহণ করুন। যেটা নিত্যানন্দ প্রভু বলরাম জগাই মাধাই গিয়ে কলসির কানা মেরে দিয়েছে, নিত্যানন্দ প্রভু বললেন হরিনাম করো, কৃষ্ণ সেবা করো, আর রেগে মদের বিক্ষোপে মেরে দিয়েছে, গালাগালি করে। তবুও নিত্যানন্দ প্রভু ছোট হয়ে আরে মেরেছ কি হয়েছে, কোনো অসুবিধা নেই, একবার হরিনাম করো। কেন? ভগবান জানেন আমাদের কিসে মঙ্গল হবে, ভক্ত জানে যে জীবের কিসে মঙ্গল হবে। তাই ভগবানকে বাদ দিয়ে কোনোদিন আমাদের মঙ্গল হতে পারে না। সেজন্য ভগবানের সাথে সম্পর্কিত ভক্ত সঙ্গ, তার প্রসাদ, তার নাম, এগুলি আমাদেরকে গ্রহণ করা উচিত। তার শিক্ষা গীতা ভাগবত, তুলসী ভগবানের সাথে জড়িত, কৃষ্ণের প্রিয়া, তো এগুলির সঙ্গে আমরা যখন ভগবানের নাম করব সাধুসঙ্গ করে, তখন আমরা কল্যাণ হবে, চেতনা মার্জিত হবে, আলো জ্বেলে উঠবে হৃদয়ে, ময়লা চলে যাবে হৃদয়ের আয়নায়, ময়লা চলে যাবে। যেমন আয়নায় ময়লা থাকলে নিজের মুখটা দেখা যাবে না, পরিষ্কার করে দিলে দেখা যাবে, আমরা কেউ নিজের মুখ দেখতে পারি না, সেজন্য পরিষ্কার করতে হবে, লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালালে মুখটা দেখা যাবে। ঠিক তেমনি হৃদয়ের আয়না আমরা নিজে বুঝতে পারি না, তো অযথা আমরা পরিচয় দিয়ে যুদ্ধ চালাচ্ছি সারা বিশ্বে। তো সেজন্য সেই অজ্ঞানতা থেকে মুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করব যে আপনারা জপ মালাতে অভ্যাস করুন, আর ছেলে মেয়েদের নিয়ে হাততালি দিয়ে 10 মিনিট কীর্তন করুন, একটু জপমালাতে জপ করবেন আর নৃত্য গীত করবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন হাত তুলে হরিনাম করে, অন্য কিছু করলে নয়, সিনেমা আর্টিস্ট গান গেয়ে নয়, ভগবানের নাম করলে পবিত্র হবে। কেন? সিনেমা আর্টিস্টরা দুশ্চরিত্র, রাজনৈতিক নেতারা দুশ্চরিত্র, তো তাদের গুণগান করে আপনি অপবিত্র হবেন আর এই জগতে মোহিত হবেন, বারবার হতাশা উৎকণ্ঠায় যাবেন। যে সিনেমা আর্টিস্টদের গুণগান করবে তাদের কথা বলবে, রাজনৈতিক নেতাদের গুণগান করবে তাদের কথা বলবে, মানে আপনি দুশ্চরিত্র হবেন এবং অজ্ঞানতায় থাকবেন, বারবার এই চক্রে ঘুরতে থাকবেন, কোনদিন মুক্ত হতে পারবেন না, পবিত্র হতে পারবেন না। যে রাজা পবিত্র হবে যেমন অম্বরীশ মহারাজ, তিনি সমস্ত বিশ্বের রাজা ছিলেন। তিনি শুধু ভারত খণ্ডের রাজা ছিলেন, ভারত বর্ষের রাজা ছিলেন। ভারতবর্ষ মানে বিশ্বকে বোঝানো হয়, ভারতখণ্ড মানে এইটুকু টুকরু নয়, ভারতবর্ষ মানে সমগ্র বিশ্বকে বোঝানো হয়। সমগ্র বিশ্বের অধিপতি ছিলেন অম্বরীশ মহারাজ। সব দেবতারা প্রণাম করতে আসতেন প্রজাদের, রাজাকে, প্রজাদেরকে। কেন না? ভগবানের আরাধনা করতেন। সেজন্য আমাদের অতি সহজ উপায় সে আরাধনা করার, এ বি সি ডি, এতে অ্যাসোসিয়েশন মানে সাধু সঙ্গ করবেন। অনেক সঙ্গ করেন, রাজনৈতিক সঙ্গ, সিনেমা আর্টিস্টদের সঙ্গ, যুবক সঙ্গ, ব্যবসা সঙ্গ, কিন্তু একটা সঙ্গ করুন, সাধু সঙ্গ। তুলসীর সাথে ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন আপনাদের টাইম অনুসারে অন্তত আধা ঘন্টা কিছু ভক্ত সঙ্গ করুন। তো সেজন্য অ্যাসোসিয়েশন, এতে যেটা শিল প্রভুপা সারা বিশ্বের লোককে শিখিয়ে দিলেন, ভক্ত সঙ্গ করা। বিতে এ বি বুকস রিডিং, অনেক বই আছে কিন্তু গ্রন্থ গীতা ভাগবত যেটিকে আমাদের ম্যানুয়াল বুক, আমাদের জীবনে সেই ম্যানুয়াল বুকের অনুসরণে চললে আমাদের জীবন সার্থক হবে। তো সেজন্য গীতা ভাগবতের তত্ত্বাবধানে কর্তব্য অকর্তব্য নির্ণয় করা শিখুন এবং ইন্দ্রিয়গুলিকে সেভাবে ব্যবহার করতে চেষ্টা করুন, তাহলে আপনার জীবন সুখময় হবে, তখন সব দেখতে পাবেন। বিসি সিতে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, এই কলিযুগের যুগ ধর্ম ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন। আর নিজের অন্ধকারকে দূরীভূত করে অজ্ঞানতা থেকে মুক্ত হন, আর এই হরিনাম দ্বারা সেই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন, সেখানে স্বয়ং কৃষ্ণ আসবেন, আবির্ভূত হবেন। কৃষ্ণ নাম করা তার সাথে সাক্ষাৎ করা একই জিনিস। তবে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম আকর্ষণ করে, কৃষ্ণ মানে আকর্ষণ। তা আমাদের কেন আকর্ষণ করছে না? না, অনাদিকালের বহু কাদা মাটি লোহার উপরে যদি জং থাকে, কখনো চুম্বকের আকর্ষণ শক্তি থাকলেও যত পুর মাটি থাকবে চুম্বক আকর্ষণ করবে না, সেটাকে যত ঘষে 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 সিরিজ পেপার দিয়ে মার্জন করা যায়। সেজন্য আমরা নিজেরা মার্জন করতে পারি না, একজন কেউ এসে মার্জন করে, তো সেটা হচ্ছে সাধু। সেজন্য সাধু সঙ্গে হরিনাম শুনতে বলা হচ্ছে। এই জন্য ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে তুলসীর সামনে আজকে যেটি শুনে গেলেন সেই নাম করবেন, মার্জন হবে তুলসী হরিনামের দ্বারা, তখন মার্জন হবে জংটা। যত আপনার পুর থাকবে মার্জন করতে বেশি লাগবে, যত মাটি জমা থাকবে সেই মাটিটা কাটতে অল্প মাটি থাকলে সঙ্গে সঙ্গে হবে। সেজন্য কারো একদিনে হতে পারে, কারো একশো দিনে হতে পারে, কারো এই জীবন শেষও হতে পারে। তার জন্য ধৈর্য ধরে সাধু সঙ্গে এই মার্জনা করতে হবে। আপনি দেখছেন হয়তো কেউ সঙ্গে সঙ্গে কৃপা পাচ্ছে, তেমনি তার মাটিটা জংটা কম ছিল, সাধু সঙ্গে হরিনাম করার ফলে ওটা তাড়াতাড়ি মুক্ত হয়ে গেছে। তাহলে আমি এখন ভালো পাচ্ছি না মানে, তেমনি আমার মোটা করে পুর হয়ে রয়েছে অনেক আগর মহিলা, তো সেটাও এই হরিনামই সাধু সঙ্গে করার মাধ্যমে সেটাও একদিন চলে যাবে। সারা জীবন লাগতেও পারে, তবু ছাড়বেন না। এই শ্রেয় জিনিস নিত্য আনন্দময় ধাম সেই হরিনাম, শ্রেষ্ঠ বস্তু শ্রেষ্ঠ সম্পত্তি, এটাকে গ্রহণ করুন। ধৈর্য নিয়ে অবশ্যই আপনার চেতনা মার্জিত হবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, সেজন্য এ বি সি চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, ভগবানের নাম, এই ষোলো নাম বত্রিশ অক্ষর, অন্য কোন নাম না, এই ভগবানের নাম। কালী কালী বলা, দুর্গা দুর্গা বলা ভগবানের নাম সমান নয়। অনেক মিশন ধর্মপ্রচার করে বলে আমরা ধর্মপ্রচার করছি, দেবদেবীরা আছে ভগবানের অংশ, বিভিন্ন অংশ, তারা উন্নত জীব, উচ্চ পদাধিকারী, যে কেউ দেবপদ লাভ করতে পারে। এই ভারতবর্ষে কোন মনুষ্য সে পুণ্য সঞ্চয়ের মাধ্যমে ইন্দ্রপদ, ব্রহ্মপদ, কালীর পদ, দুর্গার পদ, এগুলো পদ, যেমন প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, এগুলি ঠিক দেবতাদের পদ। যেমন সূর্যদেব, আমরা যে সূর্য বিবস্বান, তার নাম বিবস্বান। এরকম নাম আছে, সেরকম দেবতা এরকম চেঞ্জ হয়ে যাবে, তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, আবার অন্য কোন শুদ্ধ জীব 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম ঠিকঠিকভাবে যদি পালন করবে তাহলে সে দেব শরীর পেয়ে যাবে। কিন্তু আমাদের এই কলিযুগে সেরকম আমাদের করা ক্ষমতা নেই, কিন্তু ওই রকম সবকিছু আমরা দেবপদ পাওয়ার জন্য অভিলাষী নয়, কেন সেটি অনিত্য, ইন্দ্রপদ অনিত্য, ব্রহ্মপদ অনিত্য, সেজন্য ভক্ত সে এইসব পদ আশা করে না, সে কেবল ভগবানের সেবা করতে চায়। তো সেজন্য আমরা সবাইকে শিখাই যে ভগবানের নাম আর এই দেবদেবীর নাম, কালী কালী বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা এক নয়, পদ্ম পুরাণে বলা যেটা অপরাধ, নাম অপরাধ। অনেক মিশন লোকেরা বলে কালী কালী বলো আর কৃষ্ণ কৃষ্ণ বলা এক, তাই কালী পূজা করে, কালীকে ভগবান বলে না, পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। যেমন দুধ থেকে দই হবে, মাখন হবে, ছানা হবে, কিন্তু কখনো কোন উপায় আছে ছানা থেকে দুধ তৈরি হবে, মাখন থেকে দুধ তৈরি হবে? কোনদিন নয়। তাই ভগবান নিজেকে বিভিন্ন রূপে প্রকট করলেও কালী ভগবান নয়, তার শক্তি সেটা। তো সেজন্য ভগবদ গীতা সুন্দর করে পড়লে বুঝতে পারবে, দেবতারা যা দেয় সেটা অনিত্য জিনিস দেয়, কেন দেবতাদের পথটা অনিত্য, তাদের লোকটা অনিত্য, আর যেটা আপনি পাবেন সেটা অনিত্য, কিন্তু ভগবান যা দেন সেটা নিত্য। সেজন্য দেবতাদের আরাধনা ওটা প্রেয় সুখ, ভগবানের আরাধনাকে বলা হয় শ্রেয়। সেজন্য ভাগবতে বলা হয়েছে যে লব্ধা সুদুর্লভং বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পরে এই মনুষ্য দেহ পেলাম, আর এর সার্থকতা করতে হবে কিভাবে, না তূর্ণম যত অনুমৃত্যু যাবৎ, যতদিন মৃত্যু না এসেছে, কেউ জানে না মৃত্যু কবে আসবে, রাতে বেরোলে অ্যাক্সিডেন্ট মারা গেল। তো সেজন্য ভাগবত বলছেন যতদিন মৃত্যু না এসেছে, তার মানে আমাদের মৃত্যু কবে আসবে জানি না, তার মানে এখন থেকে শ্রেয় বস্তু গ্রহণ করতে হবে। নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত, শ্রেষ্ঠ বস্তুকে গ্রহণ করুন। সেই শ্রেষ্ঠ বস্তুটা আমরা এত বছর শুনলাম এই কলিযুগে ভগবানের নাম অবতার, তারপর গীতা ভাগবত অবতার, আর অর্চা অবতার বিগ্রহ। তো এই অবতার গণের সেবা করতে হবে। কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, ভাগবত রূপে এসেছেন, আর বিগ্রহ রূপে এসেছেন, ভাগবত নাম আর বিগ্রহ। তো এই তিনটি বিগ্রহের আরাধনা করুন, দেখবেন আনন্দ পাবেন। যেন এবিসি মানে ভগবানের নাম, 16 নাম 32 অক্ষর যেটা শাস্ত্রে বলা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাকে জপ করবেন। চৈতন্য মহাপ্রভু এসে সেই একই জিনিস গোলকের প্রেমধন দিলেন, হরিনাম সংকীর্তন। তো সেটাই করতে হবে। যেমন আপনারা ভগবানের অনেক নাম আছে, ভগবানের অনেক নাম আছে, তাতে শক্তি আছে, কিন্তু কলিযুগে ভগবানের নাম আছে 16 নাম 32 অক্ষর। যেমন আপনারা আলমারিতে ডিসপেন্সারিতে গেলে, ঔষধালয়ে গেলে অনেক ঔষধ, প্রত্যেক ঔষধের শক্তি আছে, কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন অনুসারে আপনার রোগ অনুসারে একটা ঔষধ নিয়ে আপনি খাবেন, এমন নয় আপনি যে কোনো একটা ঔষধ খেয়ে নেবেন না। তো ভগবানের যে কোনো নাম করলে আপনি পবিত্র হবেন, কিন্তু এই কলিযুগে ভগবান কৃষ্ণ নাম করলে আপনি প্রেম পাবেন, অন্য নাম করে আপনি মুক্ত হবেন ভগবানের, দেবদেবী নাম নয়, দেবদেবী নামে মুক্ত হয় না, কেন দুর্গা মাতা নিজে ভগবানের নাম করেন, শিব নিজে ভগবানের নাম করেন, কার্তিক গণেশ, স্কন্দ পুরাণে লেখা আছে দুর্গা নিজে বলছেন আমি আমার স্বামী শিব, আমার পুত্র গণেশ এবং কার্তিক সহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটি জপ করি দুর্গা মাতা নিজে, শিব নিজে করেন, পঞ্চমুখে উনি কৃষ্ণ নাম করছেন, ভাগবত তিনি দৈনিক শুনেন, শিব ভাগবত শুনেন, উনি নিজে বলছেন যে ওই দিনটাই দুর্দিন যেদিন আমি ভাগবত শ্রবণ করতে পারি না, ওই ক্ষণটা আমার কাছে অশুভ যে ক্ষণটা আমি কৃষ্ণ নাম জপ করি না। তাহলে আমাদের জীবনে সেই দিনটাই অশুভ মানে দুর্দিন হবে যেদিন আমরা ভক্ত সঙ্গ ভাগবত কথা এই গীতা ভাগবত শ্রবণ করব না, ওই দিনই দুর্দিন। আর যে ক্ষণ আমাদের 24 ঘন্টা রয়েছে, মুহূর্ত রয়েছে, ক্ষণ রয়েছে, যে ক্ষণটা কৃষ্ণ নাম হবে না, জানবেন সেটা অশুভ, আপনাকে নিচে নিয়ে যাবে। তো সেজন্য ভক্তরা হাতে করে কাম মুখে বলে নাম, সেজন্য তারা সর্বক্ষণই কৃষ্ণ নাম করে, উচ্চস্বরে কীর্তন করে। কেন না? ঘুমানোর সময় যাতে স্মরণ হয়, যখন আপনি জুড়ে জুড়ে কিছু বলবেন সেটা গেঁথে যায় মনে, আর সেটা রাত্রিবেলা তখন ওই কথাটা আসে। এই জন্য চব্বিশ ঘন্টা যদি কৃষ্ণকে স্মরণ করা যায়, পদ্মপুরাণ বলা আছে কক্ষ, আমাদের একটা বিধি আছে যে চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ করা, আর একটা নিষেধ আছে কখনো ভগবানকে না ভুলে যাওয়া। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করে অভ্যাস করার জন্য কৃষ্ণ নাম করা, প্রসাদ খাওয়া, সাধুসঙ্গ করা, এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন আপনার মৃত্যু সময় আপনি কৃষ্ণ স্মরণ করবেন। ভগবান গীতায় বলছেন, আমার নাম স্মরণ করে যদি কেউ দেহত্যাগ করে সে আমার কাছে চলে যাবে। এইখানে বাঁকুড়ায় একটা মাতাজি কয়েকদিন আগে অপ্রকট হয়েছে, ইস্কনের ভক্ত। আজকে একটা মাতাজি বলছে সে অপ্রকট হয়েছে কিন্তু তার মুখ এত জ্যোতির্ময়, তার ঘরে যেন দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তার ঘরে ঠাকুর ছিল সেখানে আলোকিত হয়ে উঠেছে, মুখে হাসি। কেন না? কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করছে, সেজন্য সবাই দেখছে, সবাই দৌড়ে আছে, দেখছে খুব জ্যোতি বেরোচ্ছে, মৃত শরীর থেকে জ্যোতি বের হয় না। কেন? উনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ অভিন্ন, সেখানে যেহেতু সারাটা জীবন কৃষ্ণ নাম করে এসেছে। আমি যখন একবার এসেছিলাম বলে আমার ছেলে মেয়ে নেই, একমাত্র স্বামী আমি, একদিন তারা জিজ্ঞেস করছিল স্বামী চলে গেলে কি হবে, আমি বললাম কৃষ্ণ স্মরণে থাকবেন, কৃষ্ণ তো ভুক্তা মালিক সবকিছুর, তার আশ্রয়, ভয়ের কি কারণ আছে? তাই স্বামী মারা গেছে, তারপরের দিন উনিও দেহত্যাগ করছেন, এটাই, তাকে আর আলাদা করে চিন্তা করতে হবে না, কৃষ্ণ নিয়ে গেলেন, না তোমার এখানে থাকতে হবে না, আর নাম করতে করতে দেহত্যাগ করছে। আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক বলে আমার কি যখন চেতনা হারিয়ে যাবে তখন কৃষ্ণ নাম স্মরণ হবে? তো অভ্যাস করলে এটাই কিভাবে স্মরণ হয় দেখুন। একটা মায়াপুরে একটা ভক্ত গুরু পূজায় নৃত্য গীত করছিল, তারপরে সঙ্গে সঙ্গে কিছু লোক ইস্কনের জমি দখল করতে যাচ্ছিল, আর ও ছিল ওই জমি জায়গার রক্ষণাবেক্ষণ করে। তখন একটা মোটরসাইকেল করে দৌড়ে যাচ্ছে, আমাদেরই বাস আসছিল কলকাতা থেকে, তো সেই বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছিটকে দূরে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, এবং তাকে হসপিটাল নেওয়া হয়েছে। তো হসপিটালে গিয়ে যখন তার চেতনা আসছে তখন ওর হাত পা নাড়িয়ে, তার হাত পা মানে হাড় গুঁড়ো হয়ে গেছে সব, 15 লক্ষ টাকা লেগেছে, তো সব জয়েন্ট করতে, বিদেশ থেকে অন্যান্য জিনিস এনে সব কিছু করতে, সব কত কিছু করা হয়েছে। তবু চেতনা আসা মাত্র তখন লাফিয়ে ওঠানোর ভাব সবাই রয়েছে ডাক্তার, তখন কৃষ্ণ নাম বলে চিৎকার করে উঠছে। তার মানে যদি তার চেতনায় কৃষ্ণ নাম আগে অভ্যাস না থাকতো, তার মানে সে সবসময় ছিল এরকম ভাবনা, যার ফলে তখন সেটা প্রস্ফুটিত হয়ে উঠছে। আমাদের একজন মহারাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আগের দিন উনি বলছেন আমি বৃন্দাবনে অপ্রকট হলে বৃন্দাবনে আমার সমাধি হবে গোবর্ধনে, মায়াপুর নবদ্বীপ ধামের মধ্যে যদি দেহত্যাগ হয় তাহলে নবদ্বীপ মায়াপুরে আমার সমাধি হবে। তার আগের দিন উনি বলছেন সব গুরু ভ্রাতাদেরকে ডেকে ডেকে। তারপরের দিন ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে শান্তিপুরে, তো সেখানে হসপিটাল, যেহেতু বিদেশে তার শরীর ছিল জন্ম, তো ভারত সরকার বলছে না এটা পোস্টমর্টম করতে হবে। তো যখন পোস্টমর্টম করা হয়েছে ডাক্তার দেখছে বলছে এই গাছে আঘাত লাগার আগে 9 সেকেন্ড আগে এই আত্মাটা চলে গেছে। তো তখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে পোস্টমর্টম করা হয়েছে, আবার তাকে জয়েন্ট করে মায়াপুরে মন্দিরে নিয়ে আসা হয়েছে, ভগবানের সামনে শয়ন করানো হয়েছে, মন্দিরে নেওয়া হয় না মৃত শরীর, কিন্তু উনি যেহেতু ভক্ত পবিত্র, কিন্তু সবাই দেখে অবাক হচ্ছে যে চোখটা তাকিয়ে আছে, মুখটা খোলা আছে, আর হাসি দাঁতটা খুলে আনন্দে যেন আছে। সবাই বলছে উনি কি দেহত্যাগ করেছেন? বলছে হ্যাঁ, পোস্টমর্টম করা হয়েছে, কত কিছু করা হয়েছে। তাহলে ওনার মুখে অত হাসি আর মুখমণ্ডল শুকিয়েও যায়নি, ঘুরে হয়েছে, সন্ধ্যাবেলায় ওই শরীর নিয়ে আসা হয়েছে মন্দিরে, তবু জ্যোতি বের হচ্ছে। কেন? আর ডাক্তার পোস্টমর্টম করে বলছেন 9 সেকেন্ড আগে ওনার দেহ ত্যাগ হয়ে গেছে, গাছে ধাক্কা লাগার আগে। যেমন পরীক্ষিত মহারাজ তক্ষক দংশন করছে, কিন্তু ভগবানের কথা শুনে উনি দেহ ত্যাগ করে চলে গেছেন, যেহেতু অভিশাপ ছিল তার দেহকে কে বলে এসে জানাচ্ছে, কিন্তু পরীক্ষিত মা তার আগেই চলে গেছেন ভগবানের নাম করতে করতে। সেরকমই এই জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে, এটা দুঃখালয়ম জেলখানা, এখানে সবকিছু দুঃখের আলয়।